ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ থাকছে ঢাকা থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্পর্কে প্রতিবেদন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের লক্ষ্যে তাদের মধ্যে আস্থা সৃষ্টির জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোহিঙ্গা প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা নিয়ে ফেলিম কাইনের সাক্ষাৎকার।
None of the perpetrators of that mass violence against Rohingya civilians have been brought to justice.
বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবারও ৪ জন মারা গেছেন।
আরও থাকছে আজকের আলাপনেও বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিকার নিয়ে আলোচনা। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফতা নসরিন কুই। শুক্রবার উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে যে থেমে থাকা পারমাণবিক আলোচনার প্রতি তাদের নীতিভঙ্গি পরিবর্তন করার জন্য তারা ওয়াশিংটনকে যথেষ্ট সময় দিয়েছে। তারা বলেছে তারা আলোচনার জন্য প্রস্তুত, তা না হলে অচল অবস্থা চলবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক বার্তায় বলেছেন, পিয়ংইয়ং এর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করলে ওয়াশিংটনের জন্য তা ভুল পদক্ষেপ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি ব্যক্তিগত চিঠিতে তাকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ করবে এবং আলোচনা শুরু করবে সামরিক মহড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। জাপানের সঙ্গে সামরিক গোপন তথ্য ভাগাভাগির চুক্তি অবসানের যে সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়া নিয়েছে তা আঞ্চলিক নিরাপত্তার ওপর তাৎক্ষণিকভাবে হয়তো কোনো প্রভাব ফেলবে না। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, ওই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মৈত্রী উত্তেজনাকর এই মুহূর্তে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার ঘোষণা করে যে তারা জাপানের সঙ্গে গোপন তথ্য ভাগাভাগির চুক্তি নবায়ন করবে না। এর ফলে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন আরও বেড়ে যায়। ওই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য একটা নেতিবাচক ঘটনা। যুক্তরাষ্ট্রের সাহায্যে মধ্যস্থতায় ওই চুক্তি হয়। যুক্তরাষ্ট্র আশা করেছিল ওই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়া এবং জাপান একযোগে কাজ করতে পারবে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার মতো চ্যালেঞ্জের ক্ষেত্রে। আসন্ন G7 সম্মেলনে আমাজনে অগ্নিকাণ্ড আলোচ্যসূচির শীর্ষে থাকা উচিত বলে যে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের অতি দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো তার তীব্র সমালোচনা করে বলেছেন যে তার দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার টুইট করেন যে আমাজন ঘনবর্ষণ বনাঞ্চল, যা পৃথিবীর ফুসফুস এবং গ্রহের ২০% অক্সিজেন উৎপাদন করে, তা জ্বলছে। এটা একটা আন্তর্জাতিক সংকট। ম্যাক্রো টুইটারে লেখেন, আমাদের ঘর জ্বলছে। এবছর ব্রাজিলের আমাজন বনাঞ্চলে অগ্নিকাণ্ড অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পুড়তে থাকা পৃথিবীর সর্ববৃহৎ এই বনাঞ্চল নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। ৩৫৬ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি দাতব্য জাহাজকে তীরে ভিড়তে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে মাল্টা। সুদান থেকে আগত অধিকাংশ ওই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে আছে ১০০-এর বেশি শিশু। ইউরোপের ৬টি দেশ অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করার বিষয়ে একমত হওয়ার পর মাল্টা নরওয়ের পতাকাবাহী ওশেন ভাইকিং জাহাজটিকে ডক করার অনুমতি দেয়। জাহাজটি ২ সপ্তাহ ধরে ভূমধ্য সাগরে অবস্থান করছিল বন্দরে নোঙর করার অপেক্ষায়। ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, লক্সেমবার্গ, পর্তুগাল এবং রোমানিয়া অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করছে। ফরাসি সংবাদ সংস্থা জানিয়েছে কোনো অভিবাসন প্রত্যাশী মাল্টায় থাকবে না।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের লক্ষ্যে তাদের মধ্যে আস্থা সৃষ্টির জন্য রোহিঙ্গাদের দাবি দাওয়ার প্রতি সংবেদনশীল হতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
শুক্রবার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এমন আহ্বান জানিয়ে বলেন, মিয়ানমারের তৈরি করা সংকটের কারণে রোহিঙ্গাদের মধ্যে যে ভীতির সৃষ্টি হয়েছে তা দূর করার দায়িত্ব দেশটিকেই নিতে হবে।
এগুলো যদি সংবেদনশীল না হয় তাহলে এরা এই ভয়ে যাচ্ছে, এইটার সম্পূর্ণ দায়িত্ব মিয়ানমার।
রোহিঙ্গা সংকটের দায় জাতিসংঘ এড়াতে পারে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং অভিবাসন সংস্থা IOM কে রাখাইনে গিয়ে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য মিয়ানমার কি ব্যবস্থা নিচ্ছে তা দেখভাল করার পরামর্শ দেন। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য পশ্চিমা দেশগুলোকে মিয়ানমার সরকারের উপর কঠোর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। অন্যদিকে জাতিগত ঘৃণা ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবারও চারজনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
সাতক্ষীরায় একজন নারী সহ দুজন, ঢাকায় একটি শিশু এবং সাভারে এক যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চিকিৎসকগণ বলছেন ডেঙ্গু জনমনে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। তারা বলছেন নানা কারণে ডেঙ্গু রোগীদের বিভিন্ন জটিলতাও দেখা দিয়েছে। ঢাকার সরোয়ার্দি হাসপাতালের পরিচালক ডক্টর উত্তম কুমার বড়ুয়া বলেন,
সেকেন্ডারি ইনফেকশন দ্বিতীয়বার বা রিইনফেকশন বা ক্রস ইনফেকশন হলে কমপ্লিকেশন তো একটু ঝুঁকি থেকে যায়। ডেঙ্গুর যেহেতু আতঙ্ক ছড়িয়ে পড়েছে, মানুষের সাধারণ জ্বর হলেও সবাই পরীক্ষা করতে আসছে। আমরাও বলছি যে জ্বরেই হোক আপনারা চিকিৎসকের পরামর্শে আসেন।
এদিকে নজরদারি সংস্থা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপা সহ কয়েকটি সংস্থা ঢাকায় এক মানববন্ধনে ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যক্রমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে এই কার্যক্রম লোক দেখানো ও অকার্যকর। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের বসিরহাটে লোকনাথ ধাম মন্দিরে পদপিষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে অর্থাৎ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল রাত থেকেই ভক্তদের ঢল নেমেছিল রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত মহকুমা বসিরহাটের কচুয়ার লোকনাথ বাবার মন্দিরে। মাঝরাতে ভিড়ের চাপে আচমকায় ভেঙে পড়ে মন্দিরের একটি দেওয়াল, দুর্ঘটনার জেরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তার জেরেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। জখমদের সংখ্যা কুড়ি জনেরও বেশি, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে স্থানীয় মানুষ এবং পুলিশ কর্মীদের সাহায্যে শুরু হয়ে যায় উদ্ধার কাজ। জখমদের দেখতে ন্যাশনাল মেডিকেলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি হতাহতদের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি। তিনি জানান মৃতদের পরিবারদের পাঁচ লক্ষ টাকা, আহতদের এক লক্ষ টাকা এবং সামান্য জখমদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের পশ্চিমবঙ্গের সবকটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের মেনু ঠিক করে দেওয়া হয়েছে, যা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
এই রাজ্যের নানা স্কুলে মিড ডে মিল নিয়ে বিস্তর অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। তাই এবার কলকাতা ছাড়া রাজ্যের সব স্কুলে সরকার থেকে মিড ডে মিলের নির্দিষ্ট মেনু ঘোষণা করে দেওয়া হলো। শিক্ষা দপ্তর জানিয়েছে আসছে সোমবার থেকেই এই নতুন মেনু অনুযায়ী খাবার দিতে হবে স্কুলগুলোতে। শিক্ষা দপ্তরের তরফে একটি দল রাজ্যের বিভিন্ন স্কুল পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে, কোনো গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট স্কুলকে তার দায় নিতে হবে। কয়েকদিন আগে হুগলি জেলার চুচুড়ায় একটি স্কুলে পড়ুয়াদের নুন ভাত খেতে দেওয়ার পর থেকেই এই মিড ডে মিল সংক্রান্ত অভিযোগ চরমে ওঠে। তখন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন মিড ডে মিল নিয়ে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। তারপরই এই নতুন মেনু ঘোষণা। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক মুজাফফর আহমদ আজ শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
গুরুতর অসুস্থ অধ্যাপক মুজাফফর আহমদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ICU চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 97 বছর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক মুজাফফর আহমদ প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চীন যুক্তরাষ্ট্রের $7,500 কোটি আমেরিকান পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করবে এবং আমেরিকান গাড়ির ওপর 25% শুল্ক আবার আরোপ করা শুরু করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে 1 সেপ্টেম্বর থেকে যে শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন তার পাল্টা জবাবে চীন এই পদক্ষেপ নিচ্ছে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজেও। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন এবং হত্যাযজ্ঞের প্রায় 2 বছর হতে চলল। এই সময়ে রোহিঙ্গাদের সমস্যার কোনোই সমাধান হয়নি। গত বছরের পরেই দ্বিতীয়বারের মতো রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়াও ব্যর্থ হয়। সমস্যার স্বরূপ নিয়ে কথা বলছিলেন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসের অন্যতম পরিচালক ফিলিম কাইন। তাঁর সঙ্গে আমার কথা হচ্ছিল, যিনি হিউম্যান রাইটস ওয়াচেরও সাবেক কর্মকর্তা। ফিল্ম কাইনের কাছে প্রথমেই আমি জানতে চেয়েছিলাম যে মানবাধিকার লঙ্ঘন তদন্ত বিষয়ক একজন সক্রিয় কর্মী হিসেবে এবং এমন একজন ব্যক্তি হিসেবে যিনি এই ধরনের লঙ্ঘনের বিপক্ষে তাঁর অবস্থান নিয়েছেন, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন সম্পর্কে তাঁর নিজস্ব অভিমত কী।
Well, we're on the eve of the second anniversary of the campaign of widespread and systematic mass killings, sexual violence, torture, and mutilation by Myanmar security forces of Rohingya civilians in northern Rakhine State. And 2 years later, the picture is extremely dispiriting. What we have is a picture of utter impunity in the sense
that... তিনি বলছিলেন, আমরা রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সেই ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ, যৌন নিপীড়ন, নির্যাতন ধর্মী অভিযানের 2 বছর পূর্তির প্রাক্কালে রয়েছে এবং 2 বছর পর এই চিত্রটা এখনও খুব নৈরাশ্যজনক। আমরা এখন যা দেখছি তা হলো সেখানে বিচারহীনতার চিত্র। সেই সময়ে রোহিঙ্গা অসামরিক লোকের উপর গণ নির্যাতন যারা চালালো তাদের কাউকেই এখনো বিচারের সম্মুখীন করা হয়নি। তার পরিবর্তে অকাট্য প্রমাণের মুখেও মিয়ানমার সরকার এই সব অমানবিক নিপীড়ন নির্যাতনের কথা সরাসরি অস্বীকার করে আসছে। তাছাড়া অসংখ্য সামরিক লোক নিরাপত্তার জন্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে এসছে, যারা আইনগত এবং বাস্তবিক এক অচলাবস্থায় রয়েছে। আর মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিক অধিকার দেওয়ার বিষয়টি অব্যাহতভাবে অস্বীকার করে আসছে। সুতরাং 2017 সালের সেই সহিংসতার 2 বছর পর পরিস্থিতি এখনও অত্যন্ত খারাপ। আর সেজন্যই বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের দ্বিতীয় উদ্যোগ সম্প্রতি ব্যর্থ হয়েছে। পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী কোনোভাবেই স্বদেশ প্রত্যাবর্ষণে নিরাপদ বোধ করছেন না। তারা এখনও 2017 সালের নৃশংসতার ভয়াবহ স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি। তাহলে সামনে করণীয় কি? এ প্রশ্নের জবাবে ফিল্ম কাইন বলেন,
The attempted repatriation of Rohingya refugees this past week that was arranged through an agreement between the government of Bangladesh and the government of Myanmar was a dismal failure. And it was a justified failure because there were absolutely no guarantees of safety or security for those Rohingya civilians to return to Myanmar.
তিনি বলছেন যে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে একটি চুক্তির মাধ্যমে করা এই প্রত্যাবাসন প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়, আর এই ব্যর্থতা ছিল যথার্থই। কারণ সেই সব রোহিঙ্গা অসামরিক লোকজনের মিয়ানমারের প্রত্যাবাসনের জন্য নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের নিশ্চয়তাই ছিল না। বস্তুত মিয়ানমারের সেই সামরিক বাহিনী, তাতমাদাও বাহিনী এবং সীমান্ত নিরাপত্তা গার্ড, যারা কিনা 10,000-এরও বেশি রোহিঙ্গাকে নির্যাতনের শিকারে পরিণত করে, তাদের হত্যা করেছে, তারা এখনও কিন্তু রাখাইনের উত্তরাঞ্চলে রীতিমতো টহল দিয়ে বেড়ায় এবং শরণার্থীদের জন্য সেই পর্যন্ত প্রত্যাবাসন সম্ভব নয় যে পর্যন্ত না হত্যাকারীরা তাদের কর্মকাণ্ডের জন্য বিচারের সম্মুখীন হয়। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে মিয়ানমার সরকার রোহিঙ্গা শরণার্থীদের এই শর্তে ফিরিয়ে নিতে চায় যে তাদেরকে কোনো রকম নাগরিক অধিকার দেয়া হবে না। সুতরাং এটা তো খুব স্বাভাবিক যে কোনো রোহিঙ্গাই মিয়ানমার সরকারের এই প্রস্তাব মেনে নেবে না যে তাদেরকে সম্ভাব্য বিপজ্জনক এলাকাতেই ফিরে যেতে হবে। কাজেই পরবর্তী পদক্ষেপ হচ্ছে সেটাই যার সন্ধান করছি আমরা গত 2 বছর ধরে, আর সেটা হলো এই নির্যাতন যারা চালিয়েছে তাদেরকে অর্থবহ জবাবদিহিতার ভেতর আনতে হবে আর সরকারের এই অস্বীকৃতির প্রচার অভিযান বন্ধ করতে হবে। আইনত স্বীকৃতি দিতে হবে যে এই রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক, যে নাগরিকত্বের অধিকার সরকার 1982 সালে কেড়ে নিয়েছিল। প্রসঙ্গত আমি ফিলিম কাইনের কাছে জানতে চেয়েছিলাম যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো কোনো রোহিঙ্গা নেতা এবং কিছু বেসরকারি সংস্থা বা এনজিও রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যে অভিযোগ করেছেন সে সম্পর্কে তার প্রতিক্রিয়া কি? জবাবে মিস্টার কাইন বললেন,
I think it's important to note that the Bangladeshi government and the people of Bangladesh have shouldered a huge burden in terms of taking on this massive population of refugees, and that the Bangladeshi government and the people of Bangladesh deserve credit for that because
তিনি বলছেন এটা অবশ্যই অনস্বীকার্য যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ এই বিশাল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের বোঝা নিজেদের কাঁধে নিয়েছেন, আর সেজন্যই বাংলাদেশ সরকার আর বাংলাদেশের জনগণ যথার্থই প্রশংসার দাবি রাখেন, কারণ সেই ছোট্ট দেশটির সম্পদের উপর এর ফলে প্রচণ্ড চাপ পড়ছে। তবে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের ব্যাপারে একথা বলাও জরুরি যে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী এবং তাদের স্বনিয়োজিত নেতাদের মিয়ানমারের ফেরত যাবার ব্যাপারে যুক্তিসঙ্গতও উদ্বেগ রয়েছে। তারা এমন অবস্থায় ফিরে যেতে পারেন না যা কোনো ক্রমেই নিরাপদ নয়। তারা সে স্থানে ফিরে যেতে পারে না যেখানে তাদের স্বজনদের ঘাতকরা এখনও ঘুরে বেড়াচ্ছে এবং যেখানে তাদের নাগরিকত্বের অধিকার নেই, আর তাই বিষয়টি নিরুৎসাহজনক। জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি ও রোহিঙ্গাদের প্রতিনিধি নিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসনের এলাকা পরিদর্শন করার যে প্রস্তাব সম্প্রতি করা হয়েছে সে সম্পর্কে ফিলিম কাইন খানিকটা সংশয় প্রকাশ করেন।
Just allowing people to inspect what will essentially be de facto detention camps where Rohingyas from Cox's Bazar will have to be housed after they return to Myanmar. That plan transfers Rohingya refugees from one limbo.
তিনি মনে করছেন যে সেটা পরিদর্শন করার অনুমতি দিয়ে কোনো লাভ নেই, কারণ যেটা আসলে একটা আটক শিবির হতে যাচ্ছে সেখানে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের আনিয়ে রাখা হবে। তার মানে একটা অনিশ্চয়তা থেকে অন্য অনিশ্চয়তায় নিয়ে যাওয়া, তাদেরকে শরণার্থী শিবির থেকে তথাকথিত ট্রানজিট শিবিরে নেওয়া হবে। হয়তো বাইরে থেকে সেটা বাসযোগ্য মনে হতে পারে, সেটার একটা অবকাঠামো থাকতে পারে, কিন্তু তিনি বলেন যে তিনি নিশ্চিতভাবেই বলতে পারেন সেখানে বেড়া দেয়া থাকবে, সেখানে প্রহরী থাকবে এবং রোহিঙ্গাদের জন্য সুরক্ষার কোনো ব্যবস্থাই থাকবে না। আসলে এই ধরনের প্রস্তাবে মূল বিষয়গুলোর উপর আলোকপাত করা হচ্ছে না যে অর্থবহ জবাবদিহিতা ছাড়া এটা সম্ভব নয়। ফিলিম কাইনের কাছে আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে তিনি কি মনে করেন যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠনগুলো কি মিয়ানমারের উপর এই ব্যাপারে যথেষ্ট চাপ প্রয়োগ করছে যে তারা রোহিঙ্গাদের ন্যায্য অধিকার মেনে নেয়, তাদের কাছ থেকে কি কোনো রকম লিখিত প্রতিশ্রুতি নিতে পারে?
Two years since that campaign of widespread and systematic violence against Rohingya civilians, there has been a real lack of concentrated and vigorous moves by the international community to pressure the Myanmar government.
তিনি বলেন রোহিঙ্গা অসামরিক লোকজনের উপর নির্যাতনের এই দু বছর পরও সত্যিকারে এই ব্যাপারে মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগের পরিষ্কার অভাব লক্ষ্য করা যাচ্ছে। মিয়ানমার সঠিক কাজটি করুক, অপরাধীদের শাস্তিবিধান, রোহিঙ্গাদের ন্যায়সঙ্গত অধিকারের স্বীকৃতি, এইসব ব্যাপারে পর্যাপ্ত চাপ প্রয়োগ করা হচ্ছে না। আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো মিয়ানমার সরকার যাদের হাতে রক্তের ছাপ রয়েছে এখনও, তাদের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার একটা প্রচেষ্টা। কাজে আমরা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস এটা বলছি যে এক একটি দেশ যেমন তেমনি আন্তর্জাতিক সংগঠনগুলোকেও মিয়ানমার সরকারের উপর জবাবদিহিতার জন্যে, ন্যায় বিচারের জন্যে, রোহিঙ্গা অধিকার মেনে নেয়ার জন্যে চাপ প্রয়োগ করতে হবে। আর সেজন্যই মিয়ানমারের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের ওপর সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা জারি করতে হবে। এটা কেবল ভ্রমণের উপর নিষেধাজ্ঞা নয় যা যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ আগে ঘোষণা করেছে, তাদের সম্পদ আটক করতে হবে। এটা বোঝাতে হবে যে মিয়ানমারের জন্য গুরুতর পরিণতি হবে যদি তারা সেই সব পদক্ষেপ না নেয় যা রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাকর প্রত্যাবাসনের সহায়ক। আর এবার শুরু হচ্ছে যথারীতি আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলাম।
তাহির
জি আপা,
আমরা যে এই আজকের আলোচনা করতে যাচ্ছি তার কারণটা হচ্ছে যে আমরা দিনে দিনে বিশেষ করে এই চলতি সপ্তাহে দেখলাম যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বাড়ছে।
জি,
তো আমাদের সঙ্গে কারা আছেন আজকে, কারা যোগ দিচ্ছেন?
আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছেন, একজন বাংলাদেশ থেকে এবং একজন ভারত থেকে। শুরুতে তাদের পরিচয় করিয়ে দিই।
অবশ্যই।
জি, বাংলাদেশ থেকে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম আব্দুল্লাহ এবং ভারত থেকে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক শান্তনু ব্যানার্জি।
আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, আপনারা কি লাইনে আছেন? আমরা আশা করছি যে আমাদের শ্রোতা দর্শকরাও দেখছেন এবং শুনছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য থাকে, তাহলে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর 2026193062। তাহলে আমরা আলোচনা শুরু করি। তাহলে
জি আপা, এবং শুরুতে আরো একটু জানিয়ে দিতে চাই যে আমাদের সঙ্গে আরো চারজন রয়েছেন
আমাদের সংবাদদাতারা।
জি, আমাদের সঙ্গে তিনজন আমাদের সংবাদদাতা রয়েছেন এবং খুলনার একজন স্থানীয় সাংবাদিক রয়েছেন। তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে মাঠ পর্যায়ে কি অবস্থা এখন। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে অনেক দিন ধরেই সরকার কাজ করছে এমনটা বলছে, যদিও আমরা জানি যে বাংলাদেশের পরিবেশ আন্দোলন নিয়ে কাজ করে বাপা নামে একটি সংগঠন, তারা বলেছে সরকারের এসব উদ্যোগ আসলে কার্যকর হচ্ছে না।
তাই তো আমরা প্রথমে কি প্রসঙ্গ নিয়ে, কি প্রশ্ন নিয়ে যাচ্ছি আমাদের প্যানেল
থেকে? এবিএম আব্দুল্লাহ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি,
আমরা শুরুতে আপনার কাছ থেকে একটু সামগ্রিক চিত্রটা জেনে নিতে চাই। বাংলাদেশে ডেঙ্গু কোনোভাবেই
যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এই মুহূর্তে এবারে অনেক বেড়েছে এবং মৃতের হারও বাড়ছে এবং ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাও দিনে দিনে বেড়ে চলেছে।
জি জি জি, ধন্যবাদ। আসলে হয়ে গেছে কি, বাংলাদেশে প্রবলেম যেটা হচ্ছে, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কয়েকদিন পর পর একটু একটু বৃষ্টি হয়, আবার কয়েকদিন বৃষ্টি নেই, আবার হচ্ছে এই প্রবলেম হওয়ার জন্য, এবং সেটা গত জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে। ফলে হচ্ছে কি, শহরের বিভিন্ন জায়গায় পানি জমে যায়, পরিষ্কার পানি জমে যায়, যেখানেই থাক, যে খোলা টায়ার পরে আছে, পট পরে আছে, অনেকে ডাব খেয়ে খোসা ফলায় রাখছে, ইভেন চিপস খেয়ে যে প্যাকেট এগুলো ফলায় রাখে, এর মধ্যে পানি জমে। আর ডেঙ্গু মশার ক্যারেক্টার হলে এরকম পরিষ্কার পানি হলে ওখানে কিন্তু ডিম পারে, ওদের বংশবৃদ্ধি হয়। এক কথা বলতে গেলে মশার বংশবৃদ্ধি কিন্তু বেশি হয়ে গেছে, প্রচুর মশা বংশবৃদ্ধি হয়ে গেছে, তার জন্য ডেঙ্গু জ্বর বাড়ছে। আর মশা যত বাড়তেছে সেই তুলনায় আমরা কিন্তু মশাকে নির্মূল করতে পারছি না, বা মশা কমাতেও পারছি না, মশা বেড়েই চলছে, ফলশ্রুতিতে কিন্তু ডেঙ্গু জ্বর বেড়ে চলছে। এবং এই অবস্থা যদি চলতেই থাকে, যে কয়েকদিন পরে বৃষ্টি হয়, গতকালে ছিল, আবার যদি এরকম বৃষ্টি হয়, পানি জমতেই থাকবে, মশা বংশবৃদ্ধি কিন্তু হতেই থাকবে। মশা যত বাড়তে থাকবে, মানে ডেঙ্গু বাহিত মশা এই মশা বলছি, তাহলে কিন্তু ডেঙ্গু জ্বর আমার মনে হয় বাড়তেই থাকবে। এবং আগামী আরো এক মাস বা দু মাস শীত আসার আগ পর্যন্ত আমরা কিন্তু আমরা খুব ঝুঁকির মধ্যে থাকবো বলে মনে হচ্ছে। প্রকোপ যদিও মনে হলো যে একটু কমছে, কিন্তু আসলে অতটা কমে নাই, কিছুটা হয়তো কমছে। মানুষ ঈদের মধ্যে ছুটি পেয়ে বাড়ি চলে গিয়েছিল, এখন আসলে বোঝা যাবে। তারপরেও বলবো যে আগামী অন্তত একটা মাস, অগাস্ট মাস, সেপ্টেম্বর মাস কিন্তু আমাদের জন্য ঝুঁকি পড়বে, তখন কিন্তু বেড়ে যেতে। এবং শুধু এটা ঢাকায় সীমাবদ্ধ নেই, বাংলাদেশের বিভিন্ন শহরে, বিশেষ করে বড় বড় শহর যেগুলো আছে সবগুলি কিন্তু এটা ছড়ায় গেছে আসলে।
সেটাই, তবে একটি কথা, যে পাশাপাশি পশ্চিমবঙ্গে কিন্তু ডেঙ্গু দেখা গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তো তহিদ, আমরা জি বলুন
জি, আমরা একটু
সত্য আসলে আমরা কলকাতার খবরও রাখছি, তারা কিন্তু মানে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারছে। কারণটা হলো তারা অ্যাকচুয়ালি আগে থেকেই রেডি ছিল, তারা সারা বছর ব্যাপী নিয়ন্ত্রণে মানে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু তারা নিয়ে রাখতো এবং ওইভাবে চালাচ্ছিল।
ভারত থেকে আমাদের সঙ্গে একজন চিকিৎসক রয়েছেন, প্রখ্যাত চিকিৎসক শান্তনু ব্যানার্জি, তিনিও এই পরিস্থিতি নিশ্চয়ই পর্যালোচনা করছেন, দেখেছেন এবং এখনো সেটাকে অনুসরণ করছেন যে কি দাঁড়াচ্ছে পরিস্থিতি সর্বশেষ। ডাক্তার শান্তনু ব্যানার্জি, আপনার কাছ থেকে আমি জানতে চাই যে পশ্চিমবঙ্গে নিয়ন্ত্রণ করা সম্ভব হলো, অথচ বাংলাদেশে পাশাপাশি এটা এত একটা ব্যাপক মহামারীর আকার রূপ নিচ্ছে, কেন?
হ্যাঁ, মহামারীর আকার রূপ নিচ্ছে এই কারণে যে আপনি যদি পশ্চিমবাংলা মানে শুধু কলকাতা বুঝে থাকেন,
না 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 না, কলকাতাতে
এক একটা বিশিষ্ট জায়গা আছে, যেমন বেহালা, এটা আপনি বিভিন্ন জায়গায় খবরেও পাবেন, বেহালাতে প্রচন্ড আকৃতিতে ডেঙ্গু হচ্ছে এবং মানুষ মারাও যাচ্ছে। এমন নয় যে কলকাতার সব জায়গাটা এখন নিরাপদ,
না তা নয়।
এইটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন, এটা ঠিকই বললেন যে পশ্চিমবাংলা সারা বছরই এই ডেঙ্গুকে আটকাবার জন্য তারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে এবং মানুষকে অনেকটা
শিক্ষিত
করতে পেরেছে ডেঙ্গু সম্পর্কে, যেটা আমার মনে হয় বাংলাদেশ পাচ্ছেন না। এটা বুঝতে হবে যে কি করে এটা আটকানো যেতে পারে। এটা একটা মশা বাহিত রোগ, কিন্তু মানুষকে কামড়ালে তারপরে তার ডেঙ্গু হচ্ছে এবং এটা ভাইরাস জনিত
অসুখ।
আমার এ সম্পর্কে নিজস্ব একটা ধারণা আছে, যে আমার মনে হয় এই ধারণাটা সমস্ত জায়গায় যেখানে যেখানে ডেঙ্গু হচ্ছে সেখানে সেখানে যদি এই ধারণায় কাজ করা যায় তাহলে অবশ্যই ডেঙ্গু কন্ট্রোল হয়ে যাবে। আমাদের চেষ্টা করতে হবে যেভাবেই হোক মানুষ যারা আক্রান্ত তাদের কাছ থেকে মশাদের দূরে রাখতে। কথাটা আমি দুবার বলবো, যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন সব মানুষের কাছ থেকে মশাদের একদম দূরে রাখতে হবে, কোনোভাবেই মশা পারবে না তাদের নাগালে আনতে।
সেটা কিভাবে সম্ভব?
সম্ভব, এটা সম্ভব অবশ্যই। আমি আপনাকে বলছি, শুনুন, এটা এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় লেখালেখি করেছি, যেগুলো হয়তো আপনাদের নজরে আসার কথা নয়, কিন্তু অনেকে এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমরা এটা সরকারি মহল থেকে এবং প্রাইভেট মহল থেকে আমরা বাংলাদেশের হাই কমিশনার কলকাতায় যিনি আছেন তারও নজরে এনেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা হাসপাতালে প্রচুর খোলা জায়গা থাকে এবং আমাদের দেশে বাংলাদেশই হোক বা পশ্চিমবাংলাই হোক ডেকোরেটাররা এখন দারুণ উন্নতি করে, তাদের যদি বলা হয় যে ডেকোরেটারকে দিয়ে ওই সমস্ত খোলা জায়গায় বিভিন্ন রকম ক্যাম্প করতে হবে, যেখানে ওদের আক্রান্ত যারা হয়েছেন মানে যাদের জ্বর চলছে তাদের তার মধ্যে পুরে আটকে রাখতে হবে, যেখানে কোনোভাবেই মশা পৌঁছতে পারবে না, একটা টাইম পিরিয়ড আছে, তারপরে মশা যদি তাদের না কামড়াতে পারে তাহলে মশা ভাইরাস মুক্ত হয়ে যায়। এইটা করবার জন্য আমাদের আর কিছুই দরকার নেই। আমরা করি কি, দুদেশই এটা হচ্ছে, এই সিট বা বেডের অভাবে আমরা রোগীগুলোকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, এই রোগীগুলো আবার সাধারণ মানুষের মধ্যে চলে যাচ্ছে, আবার মশা কামড় খাচ্ছে এবং তাদের আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। ডেঙ্গু যাদের একবার হচ্ছে যত তারা ভয়ের, যাদের দ্বিতীয়বার রিল্যাক্স করে সেটা অত্যন্ত ভয়ের এবং বিপজ্জনক এবং মারাত্মক, তারা মারাও যেতে পারে। এখানে আমার একটাই মাত্র পরামর্শ, যেভাবে হোক আইসোলেশনটা দরকার। আইসোলেশন কিভাবে সম্ভব হবে তার বহু উপায় আছে, আমি কোনোদিন সুযোগ পেলে সেটা বলবো, দীর্ঘায়িত হয়ে যাবে তা নাহলে আমার একলারই বক্তব্য। ওদের আইসোলেশন করতে পারলে মশা সেখানে পৌঁছতে পারবে না, কোনো জ্বরগ্রস্ত রুগীকে হাসপাতালের বাইরে যেতে দেওয়া হবে না, তাদের ভর্তি করে নেওয়া হবে, তাদের যথারীতি আলাদা করে দিতে পারলে যেখানে মশা ঢুকবে না, তাহলে দেখবেন আস্তে আস্তে
ধন্যবাদ আপনাকে ডক্টর শান্তনু ব্যানার্জি। আমি আমরা এখন আমার মনে হয় যে আমাদের সংবাদদাতা ঢাকায় তাহলে তার সাথে কি টেলিফোন লাইনে
নাসরিন হুদা বিথি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কাছ থেকে জানতে চাই যে ঢাকা থেকেই শুরু, তো এখন ঢাকার কি অবস্থা, হতাহত যদি আমাদের সব একটু মিলিয়ে বলেন আসলে।
ঈদের কারণে কিছু ঢাকার বাইরে গেছে, সেই জন্য হয়তো বা হাসপাতালগুলোতে ভর্তি সংখ্যা কমেছে। উনি ঠিকই বলেছেন, কারণ সারা বাংলাদেশে এখন ডেঙ্গু রোগের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু ঢাকায় ডেঙ্গুর সংখ্যা খুব একটা কমেনি, ভর্তি প্রতিদিনই ভর্তি হচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ভাবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো আসলে এবারে ডেঙ্গু রোগীতে মহিলা এবং শিশুরা বেশি আক্রান্ত হয়েছে, সেটার কারণ হলো পুষ্টিহীনতার কারণে মহিলা এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং পুরুষের তুলনায়। আর অন্যান্য হসপিটালগুলোতে প্রতিদিনই সরকারি তথ্যপাতি কিছুটা কম থাকলেও তুলনামূলকভাবে রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে না। তো সবাই
বিপজ্জনক কিছু হবে এমন নয়, আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ঘরে ঘরে ডায়াবেটিস, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের যদি ডেঙ্গু হয় সেটা আরো মারাত্মক আকার ধারণ করে। এটা একটা ভয়ের ব্যাপার যে বাংলাদেশে ডায়াবেটিসের প্রাধান্য পশ্চিম বাংলার চেয়ে অনেক অনেক বেশি।
শান্তনু ব্যানার্জি আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি,
আমরা আবারও আপনার কাছে ফিরবো, প্রথমে একটু আমরা মাঠ পর্যায়ের সংবাদদাতাদের কাছ থেকে তথ্যগুলো জেনে আবার বিশ্লেষণের জন্য আপনাদের দুজনের কাছেই যাব।
আমরা শুনে নিই আমাদের সংবাদদাতাদের বক্তব্য। নাসরিন হুদা বিথি, আপনার বক্তব্য শেষ হয়েছে?
আমরা আসলে যেটা আর কি বলছি সেটা হলো যে এখন একমাত্র হলো যে সচেতনতা, সবাই বলছে যে সবাইকে সচেতন হতে হবে ঘরে ঘরে। এবং
নাসরিন হুদা বিথি সচেতন হতে হবে, এটা মোটামুটি অনেকবার প্রচার করা হয়েছে। সিটি কর্পোরেশন নিজে কতটা সচেতন, নিজে
নগরপাল যারা রয়েছেন তারা কতটুকু সচেতন হয়ে জনগণকে জনসাধারণের কাছে এগিয়ে যাচ্ছেন সচেতনতা সৃষ্টির জন্য?
দুই সিটি কর্পোরেশনে মিটিং করছেন এবং তারা প্রতিদিনই মাঠ পর্যায়ে কাজ করছেন এবং বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে ওনারা
আসলে
বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর চেক করছেন।
হ্যাঁ, এটাই প্রয়োজন সচেতনতা সৃষ্টির জন্য।
কিন্তু
মাঠ পর্যায়ে কাজ করতে হবে, মিটিং করলে চলবে না, টেবিলে বসে গোল টেবিলে বসে বৈঠক।
কিন্তু আপা দুঃখজনক হচ্ছে সিটি কর্পোরেশন নিজে নগরবাসীদের দরজায় দরজায় যাচ্ছে, তাদেরকে সচেতন করার চেষ্টা করছে, আমরা এর মধ্যে দেখলাম যে ফাইনও করেছে, কিন্তু দুঃখজনক হচ্ছে নগর ভবনের,
আমি তো ফাইনের কিন্তু অর্থ আমি কিছু বুঝতে পারছি,
নগর ভবনের পিছনেই অনেক বেশি ময়লা আবর্জনা রয়েছে এবং সেখানে এডিসের লার্ভা পাওয়া গেছে। আমরা বিথি, আপনি আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছে ফিরবো অন্য একটি বিষয় নিয়ে। আমরা হাসান ফেরদৌসের কাছে যাবো, তার আগে হাসান ফেরদৌস আজ একটি রিপোর্ট পাঠিয়েছে, আমরা সেই রিপোর্টটা শুনি তারপর তার কাছে যাই।
অবশ্যই,
শুরুতে আমরা একটু শুনে নিতে চাই হাসান ফেরদৌসের রিপোর্টটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ চট্টগ্রাম বিভাগের 11টি জেলায় গত কয়েক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 4,017 জন। এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 578 জন। এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ জন।
উনি ঢাকায় চাকরি করেন, ওই অবস্থা উনি জ্বর নিয়ে চিটাগাং আসেন, আসি আমরা টেস্ট করছি, তখন ডেঙ্গু ধরা খাইছে, তখন আমরা চিটাগাং মেডিকেল আসি, এখন মোটামুটি সুস্থ আছে।
জ্বর, গা, পুরো শরীরে ব্যথা, ব্যথার পর বমি, বমি হওয়ার পরে সাথে সাথে নিয়ে আসছে।
আমার প্রথমে জ্বর ছিল দুই দিন পরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে ওই টেস্ট দেওয়ার পরে তারপরে বলছে যে ডেঙ্গু ধরা গাইছে, তারপরে এখানে ভর্তি হইতে বলছে, এখানে এসে ভর্তি হয়েছি।
উনি বাসায় ছিল আমাদের, উনি ওই জব করে একটা আমাদের বাড়িতেই, একদম বাড়ির পাশেই ওখানে থাকতো, আর ওই ওখানে মশারি ইউজ করতো না, এই কারণে হয়তো ডেঙ্গু আক্রান্ত হয়েছে আর কি।
আমি ১৬ দিন আগে আপুর বাসায় গেছিলাম ঢাকা, সেখান থেকে বাসায় আসার পর তিন দিন পর আমার জ্বর দেখা দিয়েছিল শরীরে।
গত কয়েকদিনে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন দাস।
আমাদেরও আশঙ্কা ছিল, আসলে ঈদের সময় যেহেতু বিভিন্ন জায়গা থেকেই মানুষ ঈদ করার জন্য চট্টগ্রামে আসবেন, সেক্ষেত্রে হয়তো সংখ্যাটা বাড়তে পারে, কিন্তু আমাদের যে পরিসংখ্যান এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে আছে, সেই পরিসংখ্যান বিশ্লেষণ করে আমরা যা দেখতে পাচ্ছি তাতে সেই আশঙ্কাটা আসলে সত্য না। আসলে যেই বাড়ার যে আমরা আশঙ্কা করছিলাম আসলে সে অনুযায়ী বাড়ে নাই, বরঞ্চ গত তিন দিন আগ পর্যন্ত এটা গ্রেজুয়ালি কমতেছিল।
বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হওয়ায় চট্টগ্রামে অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ কমেছে বলে দাবি করেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক হাসান শাহরিয়ার।
আতঙ্কের বিষয়টি অনেকটি কাটিয়ে উঠতে পেরেছি বলে আমার ধারণা। আর আপনারা জানেন গত ৫ দিনে বা ৬ দিনে আমাদের ডেঙ্গুর যে প্রিভ্যালেন্স চট্টগ্রাম বিভাগে অনেকটা আমাদের আয়ত্তের মধ্যে এসেছে এবং এটি কমে এসেছে বলে আমার ধারণা। জনগণের মধ্যে এক ধরনের সচেতনতা আছে বলে আমাদের ধারণা, এবং আমরা আমাদের লেভেলে অর্থাৎ আমাদের স্বাস্থ্য বিভাগ এবং আপনারা জানেন সিটি কর্পোরেশনগুলো আছে, পৌরসভাগুলো আছে, একসাথে কাজ করে আমার মনে হয় মানুষের পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি, যার কারণে হয়তো কিছুটা কমে এসছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশার প্রজনন কেন্দ্র ধ্বংস করতে আগামী সপ্তাহ থেকে চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দিয়েছে প্রশাসন। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
হাসান ফেরদৌস, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা আপনার রিপোর্টটি শুনলাম, আমরা আপনার কাছ থেকে এই রিপোর্টের বাইরে গিয়ে একটু জানতে চাই যে ঢাকা সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দুটি আলাদাভাবে কাজ করছে আমরা জানি,
জি
কি অবস্থা আমরা সেটা সরজমিনে দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি, চট্টগ্রামের চিত্রটা যদি আপনি আমাদের একটু দেন।
হ্যাঁ, আমার যে রিপোর্টে আপনি লক্ষ্য করেছেন যে আমরা চট্টগ্রামের এই স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, আমি কিছুক্ষণ আগে আমি চট্টগ্রামের চিকিৎসার জন্য সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে চট্টগ্রামের যেসব জায়গাগুলিতে এডিস মশার প্রজনন কেন্দ্র এবং কেন হচ্ছে এটা অনেকে অনেকে বলছে যে পরিবেশগত বিষয়টিও আছে, তো সে বিষয়টি তারা তদন্ত দেখছেন, খুঁজছেন, এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আগামী সপ্তাহে চট্টগ্রাম আসবেন, আসার পরে তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং তারা সারা দেশে এই কাজটি শুরু করেছেন, সার্ভে কাজটি শুরু করেছেন। আর সিটি কর্পোরেশনের তরফ থেকে তো এমনি তারা পরিষ্কার পরিচ্ছন্ন চালাচ্ছেন, প্রশাসন থেকে করছেন, তারা সচেতনতা চালাচ্ছেন এবং আগামী সপ্তাহ থেকে তারা ভ্রাম্যমাণ আদালতের কাজগুলো করবেন বলছেন। আমার চট্টগ্রামে একটি দিক থেকে বলা যায় যে অনেক অংশে যেটা ভাবা হচ্ছিল সেদিক থেকে কিছুটা ভালো অবস্থানে আছে চট্টগ্রামের, তবে চট্টগ্রামের বাইরে যে জেলাগুলো সেগুলোতে কিন্তু একটু ভয়াবহ রূপ নিচ্ছে মনে হচ্ছে। আমি বিস্তর স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলছি, যেমন আমি কিছুক্ষণ কথা বলার পরে আমাকে জানলাম যে নোয়াখালীতে ৯ জন এবং ফেনীতে ১০ জন ইতিমধ্যে ভর্তি হয়েছে হাসপাতালে, যারা ডেঙ্গু রোগী তাদের ৪৫০ ছাড়িয়ে গেছে এসব জেলাগুলোতে, তো এটি একটি বিষয় আতঙ্কের বিষয় হচ্ছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে স্বাস্থ্য কর্মকর্তারা এবং চট্টগ্রামের প্রশাসন দিক থেকে এটি যদি অনেক বেশি সচেতন মনে হচ্ছে, সেটি আরো বেশি করা গেলে আমার মনে হচ্ছে সেটি ডেঙ্গুটা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং প্রশাসনও বলছেন যারা চট্টগ্রামে তারা নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন তারা আশঙ্কা এই জায়গাটা কিন্তু তারা মনে করছে।
জি হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনুরোধ করবো আপনি আমাদের সঙ্গে থাকুন, যদি আবার প্রয়োজন আমরা আপনার কাছে ফিরবো।
আমরা কি বগুড়ায়?
জি আপা, আমরা একটু উত্তরবঙ্গের খবর নিতে বগুড়ায় যেতে চাই।
বেশ,
প্রতিকুমার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, প্রতিকুমার আপনার কাছ থেকে জানতে চাই উত্তর অঞ্চলের সামগ্রিক চিত্র
এই মুহূর্তে কি দেখছেন?
আচ্ছা, বাংলাদেশের উত্তর অঞ্চলের ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে,
শুরুর সময় এই অঞ্চলের বড় বড় সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে 20-30 জন রোগী নতুন রোগী ভর্তি হলেও বর্তমানে এই সংখ্যা অনেকটাই কমেছে। আমি সংক্ষেপে উত্তরের ডেঙ্গু পরিস্থিতির মানে পরিসংখ্যান তুলে ধরছি। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় মাত্র 2 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এই হাসপাতালে বর্তমানে 57 জন রোগী চিকিৎসাধীন আছে, আর এই মৌসুমে এখানে মোট 602 জন রোগীকে বিভিন্ন ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এই হাসপাতালে এখন পর্যন্ত কোনো মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 10 জন রোগী ভর্তি হয়েছে। এই হাসপাতালে এই মৌসুমে মোট 512 জন রোগীকে বিভিন্ন ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বেডে চিকিৎসাধীন আছে 12 জন রোগী। এই হাসপাতালে ঈদুল আজহার দিন আব্দুল মালিক নামের একজন কলেজ ছাত্র মারা গেছে। আর জয়পুরহাট সদর হাসপাতালে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 5 জন রোগী। এখানে বর্তমানে চিকিৎসাধীন আছে 8 জন। এই হাসপাতালে মোট 70 জন রোগী বিভিন্ন ভাবে চিকিৎসা নিয়েছেন। এখান থেকে শারমিন আক্তার নামের একজন রোগী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পর মারা গেছেন। এদিকে সিরাজগঞ্জের অবস্থা একটু খারাপ। এখানে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 14 জন। এখানে মোট 7 জন রোগী ভর্তি আছে। এই মৌসুমে এই হাসপাতালে মোট 504 জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে একজন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে মানে এই মৌসুমে। আর গাইবান্ধা হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট 9 জন রোগী ভর্তি আছে ওই হাসপাতালটিতে। এখানে সব মিলে 109 জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর একেবারেই উত্তরের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে মোট 6 জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে 37 জন। গত 19 জুলাই থেকে আজ পর্যন্ত এই হাসপাতালে মোট 556 জন রোগীকে বিভিন্ন ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এই হাসপাতালে এই মৌসুমে 2 জন রোগীর মৃত্যু হয়েছে।
আমাদের
সঙ্গে দক্ষিণ অঞ্চল থেকে রয়েছেন খুলনার স্থানীয় সাংবাদিক রফিউল ইসলাম টুটুল। টুটুল, আপনি শুনতে পাচ্ছেন?
খুলনা খুব বেশি একটা ভালো না, কারণ ইতিমধ্যেই খুলনা বিভাগে আজ পর্যন্ত 3000 ছাড়িয়েছে রোগী। এটি বেশ আশঙ্কাজনক। এর মধ্যে খুলনা জেলাতেই 572 জন, এছাড়া অন্যান্য জেলাতেও বাগেরহাট 140, সাতক্ষীরাতে 274, যশোরে বেশি সবচেয়ে 729 জন, তারপরে আছে কুষ্টিয়াতে 504 জন। এভাবে মোট আজকে পর্যন্ত 3000 ছাড়িয়েছে, 3033 জন রোগী এ পর্যন্ত পড়েছে। আর মারা গেছে এ পর্যন্ত এই বিভাগে 5 জন রোগী মারা গিয়েছে। আর চিকিৎসা ব্যবস্থা, ডাক্তারদের সাথে আমি কথা বলেছি, খুলনা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক এবং ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস, তিনি এই ব্যাপারে বেশ অভিজ্ঞ। তিনি জানিয়েছেন যে খুলনা গত 10 থেকে 15 দিনের মধ্যে ডেঙ্গু রোগী কিছুটা কম ছিল ঈদের পর থেকে, কিন্তু গত 4-5 দিন হলো এটি স্থিতিশীল, অর্থাৎ ওই হারে আসলে কমছে না। এটি আরেকটি বিষয় উনি জানিয়েছেন, আবার আরেকটা আসার আশঙ্কাজনক খুলনার, সেটি হচ্ছে এই যে 3000 রোগী ছাড়িয়েছে, এর মধ্যে 20-30% রোগী খুলনায় মানে খুলনারই একেবারে খুলনাতে এডিস মশা হয়েছে এবং সেখান থেকে উৎপন্নটা হচ্ছে। এটি একটি আশঙ্কাজনক খবর খুলনার জন্য।
ওখানে চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বা স্বাস্থ্যকর্মীরা কি বলছেন, সেখানে কি বৃষ্টিপাতের কারণে এইভাবে হচ্ছে, পানি জমছে বিভিন্ন জায়গায়, সেই কারণে যশোর খুলনা এইসব এলাকা থেকে
পরিষ্কার পরিচ্ছন্নতা
অভিযান সেইভাবে হয়নি, কারণটা কি?
হ্যাঁ, এটা তো আমরা জানি যে এই এডিস মশা তো এরকম কিছু পরিষ্কার জায়গা তো হয়, আবার অনেক ঝোপঝাড়ে হয়। আমাদের স্থানীয় প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সবাই চেষ্টা করছে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, ব্যক্তিগত ভাবে বাড়িতে বাড়িতে চেষ্টা হচ্ছে, তারপরেও বিভিন্ন পতিত জায়গাগুলোতে আসলে একটু সমস্যা হচ্ছেই।
আবার সবাই যে সচেতন ভাবে করতে পারছেন তাও ঠিক না, যে কারণ এখানে তো মশা উৎপাদন হচ্ছে, তার মানে তো সেই মশা উৎপাদনের পরিবেশ রয়েছে। তবে চেষ্টাও রয়েছে, পাশাপাশি সবারই সচেতন হওয়ার চেষ্টা করছে। সে কারণেই একটু এটাই হচ্ছে আশঙ্কাজনক যে আমাদের এখানেই রোগী পাওয়া যাচ্ছে।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে টুটুল এই জানানোর জন্য পরিস্থিতি। তাহলে আমরা এখন শেখ মুজিব মেডিকেল কলেজের বিশ্ববিদ্যালয়ের যে মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান তার কাছে যাই, ডক্টর আব্দুলের কাছে, প্রফেসর আব্দুলের কাছে, যে এতজন আমাদের সংবাদদাতারা জানালেন, বিভিন্ন এলাকার চিত্র একটা তুলে ধরলেন, তো আপনি ঢাকায় থেকে আপনি কি মনে করেন যে সচেতনতা সৃষ্টিটা কত দূর এগোচ্ছে, পরিচ্ছন্নতা অভিযানটা কি যথারীতি হচ্ছে কিনা?
বর্ষার বংশবৃদ্ধি এত হয়ে গেছে যে কেউ কোলায় উঠতে পারছে না, সবাই চেষ্টা করছে কিন্তু নিজের ঘর বাড়ি পরিষ্কার, আশেপাশে পরিষ্কার, যার যার বাসা বাড়ি ওনারা কিন্তু ট্রাই করছে, জনগণ কিন্তু যথেষ্ট সচেতন, এটা বলতেই হবে আমাদেরকে। বিভিন্ন মিডিয়ার প্রচারের জন্য আমি ব্যক্তিগত ভাবে অনেক সময় বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন এগুলোতে কিন্তু কথাবার্তা বলছি, তাতে মানুষ সচেতন। কিন্তু তারপরেও বলতে হবে যে আমার ঘরের বাইরে যেগুলো যেগুলো সিটি কর্পোরেশনের কাজ, তারা কিন্তু চেষ্টা করছে এখন, এটা ঠিক, কিন্তু এটা লেটে শুরু হয়ে গেছে, কারণ যেটা দরকার ছিল সারা বছর আগে পূর্ব প্রস্তুতি।
এবিএম আব্দুল্লাহ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আসলে আপনার এই কথার কারণে একটু প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। শুরুতে যেমনটা বলছিলাম যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সহ তারা অভিযোগ করেছে যে সরকারের যে কাজ মূলত সেটি লোক দেখানো এবং অকার্যকর। আপনি বলছেন যে চেষ্টা করছে তেমন কাজ হচ্ছে না, আপনি কি মনে করেন যে আসলে সরকারের পক্ষ থেকে যে কাজ করা হচ্ছে অথবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ করছে
যথেষ্ট নয়?
এটা ঠিক, আসলে তারা ওই যেটা বলছে চেষ্টা করছে কিন্তু আসলে অপ্রস্তুত, কারণ তারা যেটা ওই যে ফগিং করে বা মশা মারার জন্য যেগুলো প্রস্তুতি নিচ্ছে এগুলো কিন্তু আসলে অ্যাডাল্ট মশা, এটা কিন্তু 10% ইফেক্টিভ হয়, এটা কিন্তু 100% ইফেক্টিভ হচ্ছে না। যেটা দরকার সেটা হলো মশার যে প্রজনন স্থল, যেখানে যেন পানি জমলে মশার ডিম পারবে, ওখান থেকে লার্ভা হবে, অ্যাডাল্ট মশা হবে, এই জায়গা কিন্তু আসলে পুরোপুরি তারা ধ্বংস করছে না, এটাই হলো প্রবলেম। কারণ ওই মশায় তো ডিম পাচ্ছেই, তারা যেগুলো মারে অ্যাডাল্ট মশা, তো অ্যাডাল্ট মশা খুব বেশি মারা মারা পড়ে না, তো যার জন্য কি মশার বংশবৃদ্ধি কিন্তু আসলে থামছে না। অনেক জায়গায় ইভেন হাসপাতালের অনেকগুলো জায়গাতে আছে, ও সরকারি অফিসে বিশেষ করে মাল্টি স্টেট বিল্ডিং আছে, যে নতুন বিল্ডিং যেগুলো হচ্ছে এগুলো বিল্ডিং ছাদে পানি জমা থাকে, পানি দেয়, ইভেন অনেকের বাড়িতে যে বেসমেন্ট যেগুলো পানি জমে এগুলো কিন্তু তুলনামূলক অতটা ইফেক্টিভ হচ্ছে না বলেই কিন্তু মশা বাড়ছে। প্রধান বিস্তৃত হলে যেটা আমি আগেই বললাম, ফলশ্রুতিতে মশার বংশবৃদ্ধি, মশার যে প্রজনন ক্ষেত্র যেগুলো ধ্বংস না করার জন্য মশার বংশবৃদ্ধি কিন্তু বেড়েই চলছে, এবং এটা ন্যাচারালিতে যখন ডিস্ট্রয় হবে শীতকালে যখন হবে তখনই হয়তো কমবে, তাছাড়া তো আমি মনে করছি না যে কমার কোনো লক্ষণ তো আমি দেখছি না। আসলে কতটুকু ইফেক্টিভ হবে আগামী হয়তো দু এক সপ্তাহের মধ্যে বা আগামী মাসে আমরা বুঝতে পারবো, কিন্তু যেভাবে চলছে এইভাবে চললে আমার মনে হয় বর্ষার বংশবৃদ্ধি কিন্তু কমানো সম্ভব হয় না, তাহলে ডেঙ্গু কিন্তু আমাদের বাড়তেই থাকবে মনে হচ্ছে।
আপনারা একজন চিকিৎসক হিসেবে, একজন বিশেষজ্ঞ হিসেবে আপনারা নগরপালদের কি পরামর্শ দিতে পারেন?
আমরা পরামর্শ দিতে ব্যক্তিগত ভাবে, যেমন আমরা যারা চিকিৎসক আমরা তো চিকিৎসা দিচ্ছি, এবং প্রচুর ডাক্তার নার্স যারা মেডিকেল টিমের বিভিন্ন সদস্যবৃন্দ তারা কিন্তু খাটছে, আমরা তো রোগীর চিকিৎসা করছি, কিন্তু কথা হলো যে এটা তো আসলে হচ্ছে মশার কামড়ে, মশা যদি আমরা নির্মূল করতে পারি অন্তত কমাইতে না পারি তাহলে তো এটা তো ইফেক্টিভ হচ্ছে না। আমাদের পরামর্শ তাদের কাছে এটাই, শুধু তারা এই ফগিং করে করে অ্যাডাল মশা ধ্বংস করলে কিন্তু ডেঙ্গু
নির্মূল করতে পারবে না। আরেকটি বিষয় আমি জানতে চাই,
জায়গায় জায়গায় খুঁজে খুঁজে বের করতে কোথায় মশার প্রজনন স্থল?
জি, এবিএম আব্দুল্লাহ আপনার কাছ থেকে আমি একটি বিষয় জানতে চাই। আপনি যেমনটা বলছিলেন, আপনি যেহেতু একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন, সে কারণে আপনার কাছে জানতে চাওয়া, বাংলাদেশে মশার ক্ষেত্রে কোনো ধরনের ম্যাপিং আছে কিনা, যে ঢাকার বা বাংলাদেশের অমুক অঞ্চলে এই ধরনের মশা আছে, অমুক জায়গায় এই সময় ঢাকায় মশা প্রজনন হয়, এরকম কোনো ম্যাপিং এর কথা কি আপনার জানা আছে?
না, এটা হলো কি একসময় কিন্তু আমরা ধারণা করতাম যে এইডিস মশা বোধ হয় শুধু ঢাকাতেই আছে, তো এটাই ধারণা ছিল, আর ঢাকার বাইরে যে এইডিস মশা আছে এটা
আগেও হয়তো মানে আইসোলেটেড একটা ঘটনা ঘটছে, এতটা ছিল না। এইবারই কিন্তু এটার প্রকোপটা আমরা বেশিরভাগ এই ঢাকার বাইরে সব বড় শহরেই বলতে পারেন, ইভেন 64টি জেলাতেই বলতে গেলে ছড়াই গেছে আর কি। এটা তো এইবারই প্রথম, যার জন্য ঠিক ওই ধরনের ম্যাপিং মনে হয় না যে আছে আসলে। তবে তাদের ধারণা যে ঢাকার বাইরে আউটসাইড ঢাকা কিছু কিছু এটির মশার অস্তিত্ব আছে, কিন্তু এত ব্যাপক হারে কিন্তু আগে আমরা জানতাম না বা আগে ছিল না আসলে।
আসলে ম্যাপিংটা থাকা আপা খুব জরুরি, এই কারণে যে জি আপনি যে ফগিং থেকে ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু আপনি যদি জানতে না পারেন কোন এলাকায় কি মশা আছে, কোথায় প্রজনন হচ্ছে, তাহলে আপনি ঔষধ এবং দেওয়ার সময় দুটোই আসলে ভুল হয় এবং সেটি খুব বেশি কার্যকর কিছু হয় না। আপা আমরা একটু
কার্যকর কিন্তু হচ্ছে না আসলে, এটা আরো ব্যাপার আছে, সমন্বয়ের অভাব আছে। ঢাকার শহরেরও সব অংশ কিন্তু সিটি কর্পোরেশন আন্ডারে না, অনেকগুলো জায়গা আছে যেমন এয়ারপোর্ট, যে কিন্তু ওদের আলাদা অথরিটি আছে, ওয়াসা আছে, ভূমি মন্ত্রণালয় আছে, রাজুক আছে, এবং সবগুলাই যদি সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে একই সাথে কার্যকরী পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু ওই মশা নির্মূলের যে প্রক্রিয়া চলছে এটা কিন্তু সাকসেসফুল হবে বলে মনে হচ্ছে না আমার।
আপনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে সমন্বয়ের অভাব। আমি ডাক্তার শান্তনু ব্যানার্জির কাছে যাব যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি,
আমি বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই ভালো, এখানকার মানুষ অনেক বেশি সচেতন, এবং আমি যে বুদ্ধিটা দিচ্ছি সেটা দেখুন এই সবই থিওরিটিক্যাল আলোচনা, বইয়েতে লেখা আছে, আমরা পড়লেই জেনে নিতে পারি, কিন্তু এতে মশারও কোনো সুবিধা হবে না, মানুষেরও কোনো সুবিধা হবে না। আমাকে চেষ্টা করতে হবে যে মশাকে মানুষের কাছে না আসতে দিতে, এবং একটা মশা কতদিন বাঁচে এই কোনো রিসার্চিস্ট এখনো পর্যন্ত আমাদের বলেনি, যে একটা এডিস মশা পরমায়ু কতদিন এবং কতদিন তাকে বাঁচতে দিলে তারপরে সে তার ন্যাচারাল ডেথ হয়ে যায়, সে আর থাকে না আবহাওয়ার মধ্যে। এই জন্য আমি বারবারই বলি যে ফিভার ওয়ার্ড, এটা একবার ইংল্যান্ডে করা হয়েছিল, অনেক দেশেই করা হয়, যে কোনো ফিভার নিয়ে মানুষ এলে আগে তাকে একটা নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে পুরুন যেখানে মশা নাই। একটা বড় দেশকে মশামুক্ত করা আর একটা ওয়ার্ডকে মশামুক্ত রাখা, এটার মধ্যে বুঝতেই পারেন কোনটা শক্ত এবং কোনটা সহজ। একটা ওয়ার্ড যদি সেরকম করা যায় যেখানে একটা মশা ঢুকতে পারবে না এবং আমরা সেভাবে সতর্ক থাকব, তাহলে মশা মানুষকে কামড়াতে না পারলে এই রোগটা হবে না। এইখানে কিভাবে পৌঁছানো যায় এইটা যদি আমরা চেষ্টা করি, তাহলে এই মশাগুলির একদিন ন্যাচারাল ডেথ হয়ে যাবে এবং আমরা মশামুক্ত একটা সমাজ পাবো।
আমরা অত্যন্ত দুঃখিত ডক্টর শান্তনু ব্যানার্জি, যে আমাদের কাছে নিয়মিত এরকম অভিযোগ আসে যে ভালো ভালো ক্লিনিকগুলো যেগুলো আছে বিশেষ করে রাজধানী ঢাকায়, সেখানে অন্য কোনো চিকিৎসার জন্য মানুষ যান, এই ইয়ের জন্য ডেঙ্গু জ্বরের জন্য না বা ম্যালেরিয়া জ্বরের জন্য না, কোন শল্য চিকিৎসার জন্য যান, অপারেশন হয় বড় বড় ক্লিনিক গুলো যারা
করছেন, সেখানে কিন্তু মশা আছে, একমত নই
সেখানে মশা।
ফিভার হলে মানুষ ভীষণ সতর্ক হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, বিশেষ করে যদি চার দিন পাঁচ দিন জ্বর না ছাড়ে, তাহলে সেখানে তার আগেই তার টেস্ট করা দরকার ছিল এবং পজিটিভ কিনে এবং তাকে ওষুধ খাওয়ানো কিনা। একটা হচ্ছে হলেই তাকে চিকিৎসা করা, আর একটা হচ্ছে না হতে দেওয়া। এই না হতে দেওয়াটা আমাদের দেখতে হবে, মশা যাতে মানুষের কাছে পৌঁছতে না পারে,
সেটাই সেই কথাই বলছিলাম যে ক্লিনিক গুলোতেও কিন্তু মশা ভরে আছে। ভালো ভালো দামি চিকিৎসা যেখানে হয় সেখানে যারা ধনী পরিবারের লোকজন যান চিকিৎসার জন্য, সেই সব ক্লিনিকেও কিন্তু মশা উপদ্রব দেখা যায়, সেটাই তুলে ধরতে চাইছি।
ওয়েলকাম করতে হবে, ডাকতে হবে তাদের যে জ্বর হলেই তোমরা রিপোর্ট করো, এই কথাটা যদি স্লোগান হয়ে যায় যে জ্বর হলে তুমি বাড়িতে থাকতে পারবে না, তুমি হয়ে যাচ্ছ আর একজন রুগীর জন্য ভিকটিম, তুমি তাদের এই রোগটা দেবে, অতএব তোমাকে হাসপাতালে এসে ভর্তি হতে হবে। কিছুদিন এরকম স্ট্রিক্ট মিলিটারি অর্ডার যদি না হয়, তাহলে কিন্তু মশা কিছুতেই যাবে না এবং ডেঙ্গুও যাবে না এবং মানুষের মৃত্যু অব্যাহত থাকবে।
তাহিদ, আমাদের কিন্তু খুব একটা সময় নেই হাতে, তো আমরা এখন একটা জিনিস করতে চাই যে যারা এতক্ষণ সময় দিলেন আমাদের, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রফেসর এ বি এম আবদুল্লাহ এবং চিকিৎসক শান্তনু ব্যানার্জি, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের সংবাদদাতা যারা যে যেখানে ছিলেন সবাইকে বলছি যে সর্বশেষ পরিস্থিতি মাঠ পর্যায়ের খবরাখবর জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে কি উন্নতি হচ্ছে সেটা বড় কথা নয়, যারা এর বিরুদ্ধে কাজ করছেন, বিভিন্ন অভিযানে অংশ নিচ্ছেন এবং যে কোনো শহরে, শুধু ঢাকা, রাজধানী ঢাকাই তো নয়, ঢাকার বাইরে যারা আছেন সব এলাকা থেকে আমাদের সংবাদদাতারা একটি মানে ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। আশা করব সেখানে জনগণের সাথে চিকিৎসক, নগরপাল, যারা কর্মকর্তা আছেন, যারা স্বাস্থ্যকর্মী আছেন, সবার মধ্যে একটা সমন্বয় নিয়ে তারা এর বিরুদ্ধে অভিযান চালাবেন। আজকের আলোচনা এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করছি। আলাপনের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এবার যথারীতি সংবাদ শিরোনাম পরিবেশন করছেন শেগুফতা নাসরিন কোইন।
ধন্যবাদ আনিস আহমেদ। শুক্রবার উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে যে থেমে থাকা পারমাণবিক আলোচনার প্রতি তাদের নীতিভঙ্গি পরিবর্তন করার জন্য তারা ওয়াশিংটনকে যথেষ্ট সময় দিয়েছে। তারা বলেছে তারা আলোচনার জন্য প্রস্তুত, তা না হলে অচল অবস্থা চলবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক বার্তায় বলেছেন, পিয়ংইয়াং এর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করলে ওয়াশিংটনের জন্য তা ভুল পদক্ষেপ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি ব্যক্তিগত চিঠিতে তাকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ করবে এবং আলোচনা শুরু করবে সামরিক মহড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। জাপানের সঙ্গে সামরিক গোপন তথ্য ভাগাভাগির চুক্তি অবসানের যে সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়া নিয়েছে তা আঞ্চলিক নিরাপত্তার উপর তাৎক্ষণিকভাবে হয়তো কোনো প্রভাব ফেলবে না। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, ওই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মৈত্রী উত্তেজনাকর এই মুহূর্তে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার ঘোষণা করে যে তারা জাপানের সঙ্গে গোপন তথ্য ভাগাভাগির চুক্তি নবায়ন করবে না। এর ফলে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন আরও বেড়ে যায়। ওই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য একটি নেতিবাচক ঘটনা। যুক্তরাষ্ট্রের সাহায্যে মধ্যস্থতায় ওই চুক্তি হয়। যুক্তরাষ্ট্র আশা করেছিল ওই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়া এবং জাপান একযোগে কাজ করতে পারবে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার মতো চ্যালেঞ্জের ক্ষেত্রে। আসন্ন G7 সম্মেলনে অ্যামাজনে অগ্নিকাণ্ড আলোচ্যসূচির শীর্ষে থাকা উচিত বলে যে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের অতি দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো তার তীব্র সমালোচনা করে বলেছেন যে তার দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার টুইট করেন যে অ্যামাজন ঘনবর্ষণ বনাঞ্চল, যা পৃথিবীর ফুসফুস এবং গ্রহের 20% অক্সিজেন উৎপাদন করে, তা জ্বলছে, এটা একটা আন্তর্জাতিক সংকট। 356 অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি দাতব্য জাহাজকে তীরে ভিড়তে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে মাল্টা। সুদান থেকে আগত অধিকাংশ ওই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে আছে 100 বেশি শিশু। ইউরোপের 6 দেশ অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করার বিষয়ে একমত হওয়ার পর মাল্টা নরওয়ের পতাকাবাহী ওশেন ভাইকিং জাহাজটিকে ডক করার অনুমতি দেয়।
আর বুঝতেই পারছেন যে আমরা অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছি। এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, আজকের প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রেগাস। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিস আহমেদ এবং
আমি শেগুফতা নাসরিন।
ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.